আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দু, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদ পাকের অগণিত বেশুমার ফজিলাত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামীর 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন নিয়ে উপস্থিত হয়েছি, আর দাওয়াত ইসলামীর 80টিরও অধিক বিভাগের মধ্যে একটি বিভাগ হচ্ছে রুহানি চিকিৎসা বিভাগ। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো রুহানি চিকিৎসা অনুষ্ঠানটি দেখে থাকেন, ইস্তেখার অনুষ্ঠান দেখে থাকেন, এখান থেকে হয়তো অনেকেই উপকৃত হয়েছেন। পাশাপাশি আমাদের এই ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় স্টল লাগিয়ে থাকেন, যেখানে রোগীদেরকে সেবা দিয়ে থাকেন। শুধু তাই নয়, এই ডিপার্টমেন্টের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনেরা আপনার রোগ থেকে শিফা হয়েছে, অনেক আশা পূরণ হয়েছে। মনে রাখবেন, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী রহমত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ নজর, বিষাক্ত প্রাণীর ছোবল এবং খোস পাচরার জন্য ঝাড় ফুঁক করার অনুমতি প্রদান করেছেন। মুসলিম শরীফের হাদিস 1206 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2196। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তালা আলাই আশিয়াতুল লুমআত ফার্সি কিতাবের তৃতীয় খণ্ডের 654 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, মনে রাখবেন, সকল রোগ ও শোকে দম করানো অর্থাৎ ফুঁক দেয়া জায়েজ রয়েছে। শুধুমাত্র এই তিনটি বিষয় সীমাবদ্ধ নয়, বিশেষ করে এই বিষয়গুলো উল্লেখ করার কারণ হলো অন্যান্য রোগের তুলনায় এই তিনটিতে দম করানো, ফুঁক দেয়া খুবই উপযোগী এবং উপকারী। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত পরওয়ানের শাম এ রিসালাত ইমাম আহমদ রাজা খান আলিহ রহমাতুর রহমান ফতোয়ায় আফ্রিকার 168 নম্বর পৃষ্ঠায় লিখেন, তাবিজ এটা জায়েজ, যা কুরআনে করিম বা আল্লাহ তাআলার নাম বা অন্যান্য জিকির ও দোয়া সম্পন্ন হয় তাতে মূলত কোনো সমস্যা নেই, বরং মুস্তাহাব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফ 1208 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2199, তোমাদের যেই ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের উপকার করতে পারে সে যেন উপকার করে। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে আকরাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন ও মানুষের নজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন, এমনকি সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলো, অতপর তিনি অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন এবং তাছাড়া বাকি সব ছেড়ে দিলেন। সুনানে তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের 13 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2065। দর্শক শ্রোতা, আরও অসংখ্য কিতাবের মধ্যে, রেওয়াতের মধ্যে অর্থাৎ ঝাড় ফুঁক তাবিজ এ ব্যাপারে অসংখ্য বাণী রয়েছে, সাহাবাই কেরাম থেকে ডাইরেক্টলি সাবিত রয়েছে, সাহাবাই কেরামগণ তাবিজাত লিখতেন এবং দিতেন, পাশাপাশি আউলিয়া কামিলিন থেকেও তো এখন পর্যন্ত জারি রয়েছে। যাই হোক, এর কারণ হচ্ছে মূলত একটি কারণ, সে তো পর উপকারী। যে হাদিসে কারিমা আমরা মুসলিম শরীফ থেকে শুনলাম যে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমাদের যেই ব্যক্তি আপন মুসলমান ভাইয়ের উপকার করতে পারে সে যেন উপকার করে। কত সুন্দর হাদিসে কারিমা! অর্থাৎ পর উপকারের ক্ষেত্রটাই হচ্ছে এখানে মেইন জিনিস, যে মানুষ উপকৃত হবে, মানুষ ফায়দা হবে, মানুষ এ থেকে তাদের দিল সন্তুষ্ট হবে, তার উপকার হয়েছে। আমাদের সাথে রয়েছেন আমাদের ইমরান ভাই, ইনশাআল্লাহ তাআলা কিছুটা মাদানী ফুল তার থেকেও নেব, আর পাশাপাশি আমাদের সাথে আমাদের নিজাম ভাই রয়েছেন। তো নিজাম ভাই আজকের আলোচনা করবেন তাবিজাত নিয়ে, ওনার কি অভিব্যক্তি রয়েছে ইনশাল্লাহ তাআলা ওনার থেকে শুনবেন ইনশাল্লাহ। জি ইমরান ভাই।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। যে পরোপকার, এটা বাস্তবিক পক্ষে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পরোপকার সম্পর্কে ইরশাদ ফরমান, ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে পরোপকারিতা, মানুষের উপকার সাধন করা। আর এই বিষয়টা কিন্তু আমরা
মানুষের দিল সন্তুষ্ট করা, দিলকে সন্তুষ্ট করা, আর উপকার করলে দিল সন্তুষ্ট হবে,
সন্তুষ্ট হয় স্বয়ং। যদি আমরা এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন, তাই কালামুল্লাহ শরীফের মধ্যে তিন ফারা সূরা আল ইমরানের আয়াত নাম্বার 110 আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। কিসের জন্য?
কল্যাণের জন্য,
মানব জাতির কল্যাণের জন্য। এরপরে যদি আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়াবান হও, সদয় হও, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই যে
বাপু, এই যে একটা যে আয়াত এবং হাদিস শরীফ, এই দুইটার দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা বলে যে তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি? যে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে। যে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষ আমাদেরকে বানিয়েছেন, আর এর মধ্যে হচ্ছে কি, আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য গুণ থাকবে মানুষের কল্যাণের কাজ করা। আর ওলামা ইকরাম কিতাবের মধ্যে লেখেন যে একজন উত্তম মানুষের গুণাবলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে উত্তম যে গুণাবলী দান করেন, এর মধ্যে একটা বিশেষ গুণাবলী হচ্ছে পর উপকারিতা। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যে বিভিন্ন মাধ্যমে মানুষের উপকার করা যায়, বিশেষ করে আমি দাওয়াত ইসলামের কথা বলবো, যেহেতু দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ 41তম প্রতিষ্ঠা বার্ষিকী। দাওয়াত ইসলামী যেভাবে মানুষদেরকে আপনার নামাজের দাওয়াত দেওয়া, এটা একটা উপকার,
উপকার করা, তো
উপকার করা,
তাকে নেকের দিকে আহ্বান করা, নেকের দিকে জাহান্নাম থেকে মুক্ত
করা। কোনো একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে সে গুনাহ থেকে তওবা করলো, আল্লাহর প্রতি ফিরে আসলো, তাহলে আমি তার উপকার করলাম। কোনো একজন অবাধ্য সন্তানকে বুঝিয়ে আমি তাকে ভালো পথ দেখানোর কারণে সে তার মা বাবার ফরমাবরদার হলো, তাহলে আমি
তার উপকার করলাম,
উপকার করলাম,
দুইজনের উপকার হলো, সন্তানের উপকার হয়েছে, মা বাবার উপকার হয়েছে,
উপকার হয়েছে।
মা বাবার উপকার হচ্ছে সন্তান বাধ্য হয়েছে কথা শুনে,
জি,
আর সন্তান উপকৃত হয়েছে, সন্তান অবাধ্য ছিল,
জি,
আল্লাহ পাকের। একে তো মা বাবার নাফরমানি মানে হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি।
এখানে যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী সম্পর্কে সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেকে অবগত, দাওয়াত ইসলামীর প্রতিটা কাজ হচ্ছে পরোপকারিতা। যদিও একটা স্পেশাল ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের রুহানি চিকিৎসা, কিন্তু আমরা যদি দেখি দেশের উপকারের জন্য প্রতিটা দেশের যারা দেশের দায়িত্বশীল, তারা চাই দেশের উপকার হোক বৃক্ষরোপণের মাধ্যমে। আমাদের দাওয়াত ইসলামীর আমরা দেখি
যে এফজিআরএফের মাধ্যমে যে
এটা কি দেশের উপকার না, মানে একটা দেশের উপকার করা মানে ওই দেশের সমস্ত মানুষের উপকার করা, তো এটাও কিন্তু পরোপকারিতা। একটা সঠিক সমাজ বাস্তবায়ন করার জন্য সঠিক মানুষের প্রয়োজন, আর সঠিক মানুষ তৈরি হয় কিন্তু এলিমের মাধ্যমে,
এলমিদিন
শিক্ষার মাধ্যমে। দাওয়াত ইসলামী আজকে যদি আমরা জামিয়াতুল মদিনা বলি, এটাও কিন্তু অনেক বড় পরোপকারিতা। মাদ্রাসাতুল মদিনা বলি, এটাও কিন্তু একটা অনেক বড় পরোপকারিতা। কিন্তু বিশেষ করে আমি যেটা আমি প্র্যাকটিক্যালভাবে যে মানুষ উপকার পেয়ে এবং সে স্বয়ং এসে বললো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে রুহানি চিকিৎসা যে বিভাগ, এর মাধ্যমে আলহামদুলিল্লাহ মানুষের যে উপকার, যে উপকার করার যে একটা মাধ্যম যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে দিয়েছে রুহানি চিকিৎসার মাধ্যমে। বেশ কিছুদিন আগে আমাদের ঢাকারে আপনার সাভার থেকে একজন মাদিনী কাফালায় সফর করলেন, উনি বলেন যে আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামীর মাদিনী চ্যানেল দেখা শুরু করলাম, আর মাদিনী চ্যানেল যখন আমি দেখা শুরু করলাম, তো রুহানি চিকিৎসা যে প্রোগ্রাম হয়ে থাকে ওই প্রোগ্রামের একটা চিকিৎসা, একটা আমার একটা পরামর্শ আমি অনুযায়ী যখন আমি কাজ করলাম, সেটা হচ্ছে আমার চোখের সমস্যা ছিল। এই চোখের প্রবলেম দীর্ঘদিন থেকে দূর হচ্ছে না, রুহান চিকিৎসা প্রোগ্রাম থেকে একটা ওয়াজিফা বললো যে ফরজ নামাজের পরে আগে পরে দুরুদ শরীফ পরে ইয়া নুরু এক নিঃশ্বাসে 11 বার ইয়া নুরু পাঠ করে 10টি আঙ্গুলকে একত্রিত করে ফুঁক দিয়ে চোখে লাগাবে। আলহামদুলিল্লাহ আমি যখন কিছুদিন আমল করলাম, তিনি বলতে লাগলো যে এরপর আমি যখন আমি সুস্থতা অনুভব করলাম ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ। উনি বলে যে দাওয়াত ইসলামী এই যে আমার একটা উপকার করলো, এই উপকারের টানে বলে আলহামদুলিল্লাহ আমি 3 দিনে মাদিনী কাফেলায় এসলাম। মাদিনী কাফেলা আমার সাথে ছিল, মাদিনী
কাফেলা সফর করলেন, ইলমিদিন নিশ্চয়ই শিক্ষা অর্জন করেছেন, নামাজ প্র্যাকটিক্যাল শিখেছেন ইত্যাদি, ওযু শিখেছেন, সুবহানাল্লাহ। আসলে দাওয়াত ইসলামীর এই ডিপার্টমেন্টের সাথে আমার সম্পৃক্ত তো অনেক আগে থেকে, আলহামদুলিল্লাহ অনেক বছর হয়ে গেছে। তো মানুষ যখন তাদের অভিব্যক্তি বলে তখন শুনে খুশি লাগে, কারণ আপনি তাবিজাত দিয়েছেন অথবা ফু দিয়েছেন অথবা কোনো কিছু বলেছেন আমল করেছে, এরপরে যখন আপনি শুনবেন যে শিফা হয়েছে, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, আপনার জন্য না বরং ফুল দাওয়াত ইসলামীর জন্য। দাওয়াত ইসলামীর হলে ইসলামের জন্য, যে একজন মানুষকে আপনি কোরআনুল করিমের আয়াতে করিমা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের একটি গুণবাচক নাম শিখিয়ে দিয়েছেন, যেটা পাঠ করার মাধ্যমে সে শুধু পাঠই করেনি, সাওয়াব অর্জন করেছেন এবং তার প্রতি অগাধ যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা তার মধ্যে জন্মেছে। কেননা আপনার ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমতুর রহমান ফতেহ রাজবিয়া শরীফের 23তম খণ্ডের 558 নম্বর পৃষ্ঠায় লিখেন যে ওয়াজিফা হোক, ঝাড়ফুঁক হোক, এই উপকার পাওয়ার জন্য ইনি 3টি শর্ত দিয়েছেন। যে আপনি যদি উপকার পান, এটা দর্শকদের জন্য খুব জানা জরুরি রয়েছে, যে অনেকে বলে থাকেন যে আমি তো ফল পাচ্ছি না, অনেক দিন যাবৎ আমল করতেছি, অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো আমল করলাম কিন্তু ফল হচ্ছে না, এর মানে কি?
অনেক সময় কিন্তু আস্থা হারিয়ে ফেলে,
আস্থা হারিয়ে ফেলে। আর আস্থা হারানো মানে হচ্ছে কি, চিন্তা করে দেখুন, কোরআনের পাকের আয়াতে কারিমা থেকে আস্থা হারানো, আল্লাহ পাকের গুণবাচক নাম থেকে আস্থা হারানো। অনেক সময় দেখা যায় এমনভাবে আস্থা হারায় তার ইমানও চলে যাওয়ার একটা হয়ে যায়, ওইদিকে আমি যাচ্ছি না। তো ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই বলেছেন যে 3টি শর্ত, এই 3টি শর্তর মাধ্যমে আপনি ফল পাবেন, উপকৃত হবেন। এর প্রথম নাম্বার যে শর্ত দিয়েছেন, প্রথম নাম্বার শর্তই হচ্ছে অটল বিশ্বাস, ইতেকাদ মজবুত রাখা, অটল বিশ্বাসের সাথে,
যেটাকে আমাদের সমাজে বলা হয় যে একিন,
একিন,
একিন বলা হয়।
লিখেছেন যে অন্তরে এরূপ সন্দেহ না থাকা যে দেখি কাজ হয় কি হয় না, আর পরে দেখি কাজ হয় কি হয় না, এরকম সন্দেহ না থাকা।
আচ্ছা, এখানে একটা বিষয় যেটা হয়তো আমাদের দর্শক শ্রোতা বলবো, মেজরিটি ক্ষেত্রে কিন্তু অনেকে এইভাবে ট্রাই করে
একটু ট্রাই করে দেখি।
আচ্ছা, এদের এরাই কিন্তু মেজরিটির রেজাল্ট থেকে কি বঞ্চিত হয়, মানে যাদের এ ধরনের কি ট্রাই করার
বিশ্বাসের প্রতি যে একটু দুর্বলতা,
দুর্বলতা।
আল্লাহ হযরত বলেন যে এভাবে অন্তরে না রাখা যে দেখি কাজ হয় কি হয় না, বরং আল্লাহ তাআলার উপর পুরো ভরসা রাখবে যে অবশ্যই কবুল করবেন। হাদিসে পাকে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট এই অবস্থায় দোয়া করো যে যখন তুমি কবুলিয়াতে সম্পূর্ণ বিশ্বাসী হবে, মানে আল্লাহ পাকের কাছে এভাবে চাও, নিশ্চিত যে আল্লাহ আমাকে এটা দিবেন, দিয়ে দিয়েছেন, এভাবে করে চাও, মানে নিশ্চিত বিশ্বাস রেখে আল্লাহ পাকের দরবারে চাও। তো এ একটা প্রথম শর্ত, এই শর্তটা আমাদের মনে রাখতে হবে যে অটল বিশ্বাসের সাথে আপনি যখন আমলটি করবেন তাহলে এই আমলটি মানে কাজে দিবে। নাম্বার 2, ধৈর্য ও সহনশীলতা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কাজ এবং শর্ত। দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর, আমি পড়ছি তো পড়ছি কিন্তু কাজই হচ্ছে না, মানে শিফা হচ্ছে না। তো আল্লাহ তো লিখেন যে ঘাবড়ানো যাবে না, যে আপনি ঘাবড়াবেন না, এতদিন ধরে পড়ছি এখনও কোনো প্রভাব প্রকাশ পাচ্ছে না, এতে কবলিয়াতকে আটকে দেয়া হয়, বরং আঁকড়ে থাকুন, আঁকড়ে ধরুন এবং আশায় থাকুন যে এবার আল্লাহ তাআলা ও তার রাসূল আমার উপর দয়া করবেন, এবার দয়া করেই দিবেন, এবার দয়া করেই দিবেন, এভাবে করে প্রত্যেকবার কি আশার মধ্যে থাকে। কারণ আল্লাহ পাক ইরশাদ করেন পারা 10 সূরা তওবা আয়াত নম্বর 59, গঞ্জুরি মান থেকে অনুবাদ, এবং কতই ভালো হতো যদি তারা তাতেই সন্তুষ্ট হতো যা আল্লাহ ও রাসূল দিয়েছেন এবং বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আপন করুণা থেকে এবং আল্লাহর রাসূলও, আমরা আল্লাহর প্রতিই আসক্ত। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত তাতে জলদি তাড়াহুড়ো করবে না, যে আমি দোয়া করেছি অথচ এখনও কবুল হয়নি। মুসলিম শরীফের হাদিস। অথচ এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে অহরহ প্রকাশ পাচ্ছে এগুলো। আর তিন নম্বর শর্ত হচ্ছে, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এখানে সম্মিলিত আদেশ রয়েছে, ওনার আদেশও রয়েছে আর কি, যে অজিফা ঝাড় ফুঁক তাবিজের জন্য শর্ত হলো যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদে আদায় করার পরিপূর্ণ অনুসারী হয়। এটা কি মানে গুরুত্বপূর্ণ একটা ই, যিনি এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনার যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে এই কাজটা ই হবে। আমরা যাদেরকে অজিফা দিয়ে দিই তখন সেখানে নিচে লেখা থাকে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হবেন। এবং আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলী আরেকটা শর্ত দিয়েছেন,
জি,
অর্থাৎ আপনার এই তাবিজাত বলেন, তারপরে ঝাড়ফুঁক বলেন, কোনো অজিফা বলেন, এটা থেকে ফায়দা অর্জন করার জন্য আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া তার লিখিত যে সাজরা শরীফ, এই সাজরা শরীফের শুরুতেই তিনি একটি মানে পয়েন্ট লিখেছেন যে যদি উপকার না হয় তাহলে নিজের অকর্মণ্যতা, মানে আমি পারছি না, আমার দ্বারা হয়নি, এটার উপর মানে বিশ্বাস রাখুন। ওই আয়াতে কারিমায় হয় নেই অথবা এই অজিফা দ্বারা আমার উপকার হয়নি, এটা নয়, অর্থাৎ আমার পড়ার মধ্যে গলত রয়েছিল,
আমার নিয়তের মধ্যে
গলত ছিল। যেমন যিনি পাঠ করবেন তার অবশ্যই তার উচ্চারণ সঠিক হতে হবে, একটা শর্ত আমিল সুন্নাহ দিয়েছেন। তো উচ্চারণ যদি সঠিক না হয়, এখন কাউকে সুরা ফাতিহা পাঠ করতে বলা হলো, এখন সুরা ফাতিহা সাত আয়াতের মধ্যে সাতটি ভুল, তো তার একাই ফাতিহা হাজারবার পাঠ করলে তার শিফা হবে? পাঠ করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে এগুলো সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণের সাথে আপনাকে পাঠ করতে হবে। এই শর্তগুলো মান্য করে যদি আমরা দেখা যায় যদি আপনি তাবিজাত এবং রুহানি চিকিৎসাগুলো গ্রহণ করেন এবং ইতেকাত অটল বিশ্বাস থাকে তাহলে আল্লাহ পাক দয়া করেন, ইনশাআল্লাহ তারা আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো মূলত আসুন আমরা একটু দর্শকদের ই শুনে নেই, নিজাম ভাইটের ইনশাআল্লাহ তারা শুনবো। দর্শকরা অনেকের ভিডিও প্যাকেজ আমাদের সাথে আমাদের কাছে পাঠানো হয়েছে, তো এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মধ্যে দেখাবো যে কারা কী বিষয় নিয়ে আমাদের থেকে যোগাযোগ করেছেন এবং তারা উপকৃত হয়েছেন। আসুন আমরা দেখে নিই ইসলামী বেদের ভিডিও পয়গাম।
আমার নাম মোহাম্মদ সাইফ আদারি, আমি হাটহাজারি মাদ্রাসাতে পড়ি। আমার জিনের সমস্যার কারণে অনেক কষ্ট ছিলাম, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা থেকে তাবিজা সংগ্রহ করে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। অতএব মাদ্রাসাতে যে দর্শকদের বলবো, আপনারা যে কোনো সমস্যায় পড়লে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা থেকে তাবিজা সংগ্রহ করে এই সাবিলিল্লাহ সেবা গ্রহণ করে।
আমার চট্টগ্রাম থেকে আবি আজগর আত্মাই বলছিলাম। মহামারী করোনা ভাইরাস চলাকালীন সময় আমি করোনায় আক্রান্ত হই এবং দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা আমি নিয়ে থাকি। তাবিজা তার তারিখ থেকে আমি তাবিজ গ্রহণ করি এবং সেটা শ্রবণ করি, ওটা করাতে মসজিদের সৎকার আলহামদুলিল্লাহ আমি শিফা লাভ করি।
আমি মোহাম্মদ আকরামুদ্দিন জাবেদ আত্তারি, আমার বাড়ি ফরিদশরি। দীর্ঘ সাত বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তো সাত বছর কোনো ধরনের সন্তানাদি হয়নি। তো আমি একটা ইসলামী ভাইয়ের মাধ্যমে দাওয়াত ইসলামের খবর পাই এবং দাওয়াত ইসলামের হাটহাজারি থানা অন্তর্গত হাজির কিল নামক একটা ইউনিয়ন যেখানে একটা দাওয়াত ইসলামের রুহানি কাজের চিকিৎসা করা হয়, তো সেখানে ওনাদের সাথে যোগাযোগ করার পর আল্লাহর রহমতে ওনাদের চিকিৎসার বদৌলতে এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমার একটা কন্যা সন্তান হয় মাদানী মুন্নি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি দাওয়াত ইসলামের যারা মাদানী কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের সুক্রিয়া আদায় করছি এবং সাথে সাথে মাদানী চ্যানেলের সুক্রিয়া আদায় করছি এবং আমি দাওয়াত ইসলামীকে অনেক অনেক ভালোবাসি।
প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখলেন যে ইসলামী ভাইরা দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসা বিভাগ থেকে কীভাবে উপকৃত হয়েছেন, সুবহানাল্লাহি বিহামদি। অনেকে তার অসংখ্য সমস্যা বলে নিয়ে এসেছে, সমস্যা থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, অনেকের সন্তান হচ্ছে না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী পক্ষ থেকে নিঃসন্তানদের জন্য আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, এর মাধ্যমে আল্লাহ পাকের দয়া। দেখুন শুরুতেই কিন্তু আমরা বলেছি যে আল্লাহ পাক চাইলেই শিফা অর্জিত হয়। এখন তাবিজাত আমরা কি কাউকে সন্তান দিয়ে দিতে পারি? নিশ্চয়ই না। সন্তান দিবেন কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাকের দরবারে এটা ওসিলা তালাশ করার জন্য বলা হয়েছে, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম তালাশ করো। আর এই মাধ্যমটাই হচ্ছে রুহানি চিকিৎসা বিভাগ। রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে আমরা কোনো আয়াতে কারিমা লিখে দিয়েছি, তা আপনি ধৌত করে পান করেছেন অথবা নিজের শরীরে বেঁধেছেন, গলায় বেঁধে রেখেছেন, আল্লাহ পাক এর ওসিলাতে আপনাকে সন্তান দান করেছেন, আপনার পেটের ব্যথা দূর করে দিয়েছেন, আপনার জ্বর ছিল জ্বর দূর হয়ে গিয়েছে, আপনার ডায়াবেটিক্স রোগ দূর হয়ে গিয়েছে, আপনার কিডনির সমস্যা দূর হয়ে গেছে, আপনার লিভারের সমস্যা দূর হয়ে গেছে, জটিল কঠিন রোগ আল্লাহ পাক আপনাকে শিফা দান করেছেন। সুবহানাল্লাহ।
এখানে যে মাধ্যমের যে বিষয়টা আপনি বললেন, আল্লাহ নবী হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম যখন সাময়িক কিছু সময়ের জন্য পেটের রোগে কি হলেন, আক্রান্ত হলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের সাথে কালাম হচ্ছে কার? আল্লাহর সাথে, কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কাদির, সবচেয়ে বড় ক্ষমতাবান। আল্লাহ তাআলা ওই মুহূর্তে যদি বলে দেয় যে মূসা তুমি সুস্থ, তাহলে কিন্তু সুস্থ। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে শিখায়। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি জঙ্গলে যাওয়ার জন্য বললেন, একটি গাছের নাম বললেন, ওটার শিকড়ের নাম বললেন, সেটাকে আহার করার জন্য বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে তিনি সেখানে গেলেন, ওই শিকড়ের সেই চাল ছিল যে জিনিসটা, ওটা আহার করলেন, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। এই যে আপনি যে ওসিলার কথা বললেন, মাধ্যম, সেই বিষয়টা আমি নিয়ে আসলাম। এরপর আমরা যদি দেখি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা কেরাম আসতেন, যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ বুকের সমস্যা, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী দিয়ে দিলেন? একটা মাধ্যম বলে দিলেন। যেমন কখনো সাহাবা কেরামদেরকে নামাজের কথা বলতেন যে তুমি নামাজ পড়া শুরু করো, তাই সাহাবা কেরাম নামাজ পড়া শুরু করতেন। যখন কোনো না কোনো সাহাবা কেরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আসার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা মাধ্যম বলতেন যে এই মাধ্যমটা তুমি কী করো, ইখতিয়ার করো। অসংখ্য সাহাবা কেরামের রয়েছে। আসলে এই কাজটা যদি আমরা করি, দাওয়াতে ইসলামী অনলি যে শুধু দাওয়াতে ইসলামী করবে, অনলি যে দাওয়াতে ইসলামী ডিপার রুহানি চিকিৎসা করবে, না, আমরা চাইলে মানুষের যে কোনো মাধ্যমে, মানুষ অসুস্থ হোক, ঋণগ্রস্ত হোক, মামলা মোকদ্দমার শিকার হোক, ঘরোয়া পেরেশানির মধ্যে হোক, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, আমি চাইলে মানুষ উপকার করতে পারি। হাদিসে পাকের মধ্যে নবী ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজামুল আওসাদের হাদিসে মোবারকা, এই হাদিসের মধ্যে নবী ফাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপকার যে করে সে হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। মানুষ আমরা শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম তাকে বলেছেন, কাকে? যে মানুষের উপকার করেন। তো মানুষের উপকার করে, এই মানুষের উপকার তারাই করতে পারে, এদের এটার জন্য একটা গুণ দরকার। সেই গুণটা হচ্ছে কি, এটা হাদিসে পাকের মধ্যে আসছে যে মানুষ মানুষের প্রতি কেন দয়া করে আর মানুষ মানুষের প্রতি কেন দয়া করে না, তো দয়া তারাই করে যাদের অন্তর নরম, অন্তর মধ্যে যাদের কঠোরতা আছে, কঠোরতা ভাব আছে, তারা কখনো কোনো মানুষের উপকার করতে পারে না। তাই এখানেও যদি আমরা কিছু আমলকে যদি আমরা সামিল করতে পারি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইতিমের মাথায় হাত বুলায়, যারা মিসকিনকে আহার করায়, মিসকিনকে খানা খাওয়ায়, এই আমলগুলো করার দ্বারা মানুষের অন্তর কী হয়, নরম হয়। স্বাভাবিকভাবে আপনি দেখবেন ফর উপকারিতার যে কাজগুলো তারাই করে। আমরা দেখেছি যখন কোনো দেশের মধ্যে, আমাদের বাংলাদেশেও আপনার বন্যাত্ত যারা, আপনার বন্যা কবলিত যে মানুষ, এদের বাংলাদেশে কোটি কোটি মানুষ, কোটি মানুষের মধ্যে কিছু মানুষ সেখানে এগিয়ে গিয়েছে, দাওয়াত
সহযোগিতা করেছে,
সহযোগিতা করেছে,
দাওয়াত ইসলামী সহযোগিতা করেছে,
করেছে
প্রায় 4000 ফ্যামিলিকে
আলহামদুলিল্লাহ
ত্রাণ সামগ্রী দিয়েছে।
এই যে ফর উপকারিতা, আপনি দেখবেন যারা এই কাজ যারা করেছে তাদের মধ্যে আপনি মেজরিটি পাবেন যাদের মানুষের প্রতি দয়া আছে, যাদের অন্তর নরম, তারাই কিন্তু এই কাজগুলোকে করে থাকে। তো এখানে আমি বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পর উপকারিতা সম্পর্কে, যে স্বয়ং আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবিগণের মধ্যে সবচাইতে বেশি যিনি ছিলেন সুখে দুঃখে সর্বাবস্থায় তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চমৎকারভাবে ওই দিনের ঘটনা যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটফার্স্ট প্রথম যেদিন ওহি অবতীর্ণ হয়, ওই ওহি অবতীর্ণ হওয়ার তে মা খাদিজাতুল কুবরা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি কেফিয়াত অবস্থার মধ্যে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন আসাতে বললেন যে আমাকে কি করে দাও, আমার গায়ের মধ্যে চাদর অথবা কম্বল দিয়ে দেওয়া হোক। ওই মুহূর্তে এই যে পরিবর্তন আসাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, সেই দিন কি বললেন, আল্লাহু আকবার। তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন আপনার অমঙ্গল চাইবে না, কেন? এই জন্য চাইবে না, আপনি আল্লাহর সৃষ্টির সেবা করেন, নাম্বার দুই গরিব দুঃখীর জন্য আপনি কাজ করেন, নাম্বার তিন অসহায় এতিমদের ভরণ পোষণের ব্যবস্থা করেন, নাম্বার চার তাদের কল্যাণের জন্য সবসময় নিজেকে নিয়োজিত রাখেন।
সবগুলোই
পরোপকারিতা।
আমি একটা হাদিস শরীফ এরকমও শুনেছি যে কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তো তিন শ্রেণীর লোক সে আরশের ছায়ার নিচে থাকবে। কোনো কোনো কিতাবে সাত শ্রেণীর কথা বলা হয়েছে, কোনো কিতাবে দশ শ্রেণীর কথা বলা হয়েছে। তো এই শ্রেণীদের মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা উম্মতে মোহাম্মদের পেরেশানিকে দূর করবে। পরোপকারিতা যেটা বলতেছে, এটা তো আসলে কারোর মাথায় হাত দিয়ে দেওয়া, কাউকে খাওয়ার, মানে একজন লাগে না, পাশে দাঁড়ানো,
পাশে দাঁড়ানো,
তো কত বড় সুসংবাদ তাদের জন্য।
মানে যেই দিন আমরা বিপদে পড়ব,
বিপদে পড়ব,
ওই দিন বিপদ দূর হবে, আরশের ছায়া পাওয়া যাবে। যদি একটা হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের একটা বিপদ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তারও একটা বিপদ দূর করে দেবে। এই যে আজকে এখানে মাদিনী চ্যানেলের আমাদের আজকের প্রোগ্রাম থেকে আমরা দর্শক শ্রোতাকে বলি, অসংখ্য মানুষ যারা তাদের বিপদটাকে লুকিয়ে রাখে, প্রকাশ করে না, অনেকে কিন্তু প্রকাশ করে, প্রকাশ করে মানুষের কাছে যায়, মাদিনী চ্যানেলের মাধ্যমে হোক, দাওয়াত ইসলামের কাছে আসে। কিন্তু আপনি দেখবেন আমাদের আত্মীয়দের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের দেশের মধ্যে অসংখ্য মানুষ, আচ্ছা তারা যখন তাদের সাথে কেউ কথা বলে তারা কেঁদে দেয় সাথে সাথে, কিন্তু তখনও কিন্তু বলে না। দেখেন আমরা মানুষের উপকার করি, কখন করি জানেন? এটাকে হাদিসের মধ্যে পরোপকারিতা বলে না। আমি ওই দিন একটা কিতাব পড়ছিলাম, বলে যে এটা পরোপকারিতা না যে কেউ আমার কাছে আসলো আমি তাকে দিলাম, এটা উপকার না। আসলে বাস্তবিক যেটা পরোপকারিতা সেটা আমাদের দ্বারা হচ্ছে না, যেটা সাহাবা ইকরাম করেছেন, যেটা আউলিয়া ইকরাম করেছেন, মানুষের কাছে গিয়ে মানুষের অবস্থা বের করে মানুষকে সহযোগিতা করেছেন, ওই কাজটা কিন্তু আমাদের দ্বারা হয় না।
আপনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা কেউ না জানে,
হাই হাই,
সেই নিজে বহন করে ও মহিলা, বিধবা মহিলা তার সন্তানের জন্য
আল্লাহু আকবার
পানি গরম দিচ্ছেন, খাবার
দিচ্ছেন,
মানে বুঝাচ্ছেন যে খাবার পাকাচ্ছি,
পাকাচ্ছে,
কতক্ষণ কান্না করে করে আবার ঘুমিয়ে যাচ্ছে সন্তান, এখনো হয়নি, না বাবা হয়নি। এই কাহিনী দেখে যে নিজে বহন করে এসে দিয়ে গেলেন,
দিয়ে গেলেন
আমিরুল মুমিনিন, মানে তিনি তৎকালীন বাদশাহ,
জি,
তৎকালীন প্রাইম মিনিস্টার, আল্লাহ,
যখন তিনি মধ্যরাতে কোনো একটা রাস্তার মধ্যে আপনার স্বামী স্ত্রী দুইজন পথ চলার মাঝে সেখানে ওই মহিলার সন্তান সম্ভাব্য ছিল,
সন্তান সম্ভাব্য
ছিল, ইয়ে ছিল, তিনি যখন জিনিসটা জানতে পারলেন নিয়োজিত করে দিলেন, সেখানে পাঠিয়ে দিলেন, আর সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনুর যিনি ঘরওয়ালি ছিলেন উনি সে সারা রাত ওনার খেদমতের মধ্যে
নিয়ে, এটা এটা মানে ভাবতে গেল, মানে আমরুল মোমিনিন বললে হয়তো আমাদের দর্শক যারা অনেকে আছে বুঝবে না যে আমরুল মোমিনিন কি, যদি প্রাইম মিনিস্টার বলি অথবা বাদশাহ বলি তখন হয়তো এদের কিছুটা বুঝে আসবে যে না এত উপরে পর্যায়ে মানুষ তিনি এই কাজ করতে পারে, মানে প্রজাদের জন্য এই কাজ করবে।
আসলে এটা কেন সম্ভব ছিল, এটা ছিল ইসলামের শিক্ষা,
জি,
যেটা আমি কোরআনুল করিমে যে আয়াতে মোবারকা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন যে একে অপরের কী করবে, কল্যাণ করবে,
কল্যাণ করবে। দেখুন দাওয়াত ইসলামের যে বিভাগটি, যে আমিরের সুন্নাহ দামত বরকাতুন আলিয়া দাওয়াত ইসলামী আজকের 41 বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে, আমিরের সুন্নাহ দামত বরকাতুন আলিয়ার এই কাজ কিন্তু শুরু থেকে আমিরের সুন্নাহ বলেন যে আমাকে তো রাস্তাতে মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় মলো না, আমার ছেলে অসুস্থ, একটা তাবিজ লিখে দাও না, একটু ফুঁক দেওয়ার জন্য হাসপাতালে আসো না, এভাবে করে ডেকে নিয়ে যেতেন এবং সুন্দর চলে যেতেন। মানে বলতেন না যে না আমি যাবো না, আমি পারবো না, আমার সময় নেই, এগুলো বলতেন না। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের যে খিদমত, এটা ফি সাবিলিল্লাহ। অনেকে প্রশ্ন করে আমাদেরকে টাকা দেয় কি না, কত টাকা লাগবে, কিভাবে কি দিব, কিন্তু মানে আমাদের যে এটা একটু ফ্রি সাবিলিল্লাহ, ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আমি শুনে যদি বলেন যে সমাজের মধ্যে এই সেক্টরটার মধ্যে এতটাই আপনার জাহালিয়ার ঢুকে গিয়েছে, মানে অন্ধকারাচ্ছন্ন এতটাই যে মানুষ মানুষকে বেপথে নিয়ে যায়, আর এর মধ্যে দেখুন বেশিরভাগ সময় মহিলারা অ্যাটাচড হয়, মহিলারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ইতে যায়, তাদেরকে ইউজ করা হয়, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটাই শিক্ষা দিয়েছেন যে মহিলারা রোগী হলেও তারা আমাদের কাছে না এসেও তারা শিফা হতে পারে, তারা উপকৃত হতে পারে। আমাদের স্টলের মধ্যে তাবিজাত যেখানে দেয়া হবে, স্টলের মধ্যে কোনো মহিলা আসা নিষেধ, মসজিদের মধ্যে আমরা তাবিজাত দিই, তো এখানে তো মহিলা আসার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? ঘরের পুরুষকে আসতে হয় এবং ঘরের পুরুষরাই এসেই সমাধান নিয়ে যায় এবং আলহামদুলিল্লাহ শিফা হয়। তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল আমিলের সুন্নাতের এবং এই পদক্ষেপে আলহামদুলিল্লাহ কামিয়াব হয়েছে। শুধু আপনার আমাদের পুরো বিশ্বের মধ্যে আপনি যদি মান্থলি হিসেব করেন তাহলে দেখা যাবে যে লাখের উপরে রোগীরা আমাদের সাথে কানেক্ট হয়, মানে যোগাযোগ করেন, আমাদের থেকে উপকৃত হন, তাবিজাত নেন, ঝাড়ফুঁক নেন এবং ফিরি সাবিলিল্লাহ। এবং শুধু এটাই নয়, বাই পোস্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তাবিজাত প্রদান করে থাকি। তারপরে আপনার অনলাইন অ্যাক্টিভিটিস, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, আমাদের ডিজিটাল বাংলাদেশ, শুধু ডিজিটাল বাংলাদেশ না, পুরো বিশ্বই ডিজিটাল হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই সেক্টরের মধ্যেও আমাদের কাজ রয়েছে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আপনার ইংলিশ আলাদা, উর্দু আলাদা, বাংলা আলাদা, এনাদের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামীরা যোগাযোগ করেন, ইনবক্স করেন, কমেন্ট করেন, এর জবাব প্রদান করা হয়। এরপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ইস্তেখারার সিস্টেম রয়েছে, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইস্তেখারা করানো হয়। আমাদের বিশেষ একটা আমল করা হয়, কাটের আমল, সকল কিছু থেকে কাট, মানে বিমারি থেকে, জিন থেকে, জাদু থেকে, বদনজর থেকে, এই আমলটা আমাদের এখানে করানো হয়। তো এ থেকে উপকৃত হতে পারে। আমাদের পেজ রয়েছে রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ। পাশাপাশি আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান, www.dawatislami.net, এর মধ্যে রুহানি চিকিৎসা, রুহানি ইলাজ নামে একটি ডিপার্টমেন্ট রয়েছে, ইংলিশ ভার্সনে স্পেশাল ট্রিটমেন্ট হিসাবে রয়েছে। তো এখানে গিয়ে ক্লিক করলে আপনি সকল কিছু এখানে পাবেন, ইস্তেখারা আপনি অনলাইন করাতে পারবেন, কাট অনলাইন করাতে পারবেন, তাবিজাত অনলাইন নিতে পারবেন, পাশাপাশি অসংখ্য খিদমত আলহামদুলিল্লাহ এই বিভাগের মাধ্যমে হচ্ছে।
এখানে পরোপকার। এখানে আল হোসেন বাবুকে আমি বলি যে জাস্ট আমার পক্ষ থেকে প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে যখন কেউ অ্যাট ফার্স্ট প্রথম আমাদের রুহানি চিকিৎসার থেকে হেল্প নিতে চায়, তাবিজ সংগ্রহ করতে চায়, তখন কিন্তু একটা শব্দ তারা বলে থাকে, যেহেতু আপনি ডিপার্টের সাথে আপনার বিশেষ সম্পর্ক, এই জন্য প্রশ্ন, সেটা হচ্ছে যে শুরুতে তার একটা কথা শোনা যায়, সেটা হচ্ছে যে কত দিতে হবে, কি দিতে হবে।
হ্যাঁ, এটাই তো বলে, হাদিয়া কত, এটা বলেই থাকে আমাদের।
এর কারণ কি, মানে
আচ্ছা, এর কারণ হচ্ছে ওই যে বললাম যে এটা আমাদের সমাজের মধ্যে যে কালো অধ্যায়, মানুষ এটাকে পরোপকার করতে গিয়ে অনেক সময় দেখা যায় উপকারের চেয়ে অপকার বেশি হয়ে যায়, এমনও মানুষ রয়েছে, আল্লাহ পাক মাফ করুক, মানে আপনার জিন্নাতের মাধ্যমে হোক, জিবাহের মাধ্যমে হোক, মানুষ যাওয়ার পর ওখানে এতটাই প্রতারিত হয়, প্রতারণার এতটাই হয়, যার মাধ্যমে এখন মানুষই তাবিজ শুনলেও তাদের মধ্যে কেমন অ্যালার্জি শুরু হয়ে যায়, অথচ এটা কোরআন ও হাদিসের মাধ্যমে সম্পূর্ণ জায়েজ একটা কাজ। কেউ যদি তাবিজাত নিয়ে টাকা নেয়, আমির আল ইসলাম বলেছেন সেটাও জায়েজ, কিন্তু নেয়ার কিছু পদ্ধতি রয়েছে না, ই করতে হবে, কিন্তু নেয়ার পদ্ধতিটাই এখানে অন্যরকম করে ফেলছে, নাজাইজ দিকে চলে যাচ্ছে, এরপরে আপনার মানুষকে হয়রানি করা হচ্ছে, কাজ তো হচ্ছেই না,
পেরেশানি
বেড়ে যাচ্ছে।
কিন্তু এখানে আমি আসলে আলহামদুলিল্লাহ যে আমির আহলে সুন্নাহ যে বিষয়টা, যেটাকে পছন্দ করেন, আর আমরা বিশেষ করে আমরা জানি যে আমির আহলে সুন্নাহ দামাত বারাকাত মালিয়া তিনি ফলো করেন আলা হজরতকে, আলা হজরতের প্রতিটা দিক নির্দেশনাকে। এমন আলা হজরতের ব্যাপারে এমন পড়েছি আমি যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলীর কাছে কেউ আসলেন তাবিজাতের জন্য আসলেন, যখন ওনার কাছে আসলেন আসার পরে উদ্দেশ্য ছিল কিছু তাবিজ কিছু সংগ্রহ করা, ওনার জন্য কিছু খাবার নিয়ে আসলেন,
খাবার
তাবারুক নিয়ে আসলেন, তাবারুক প্রেশ করলেন হুজুরের জন্য। তো সেটাকে এক পাশে রাখা হলো, অনেকক্ষণ পর্যন্ত সেখানে বসা ছিলেন। বসার পরে আলা হজরত রহমতুল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে মানে কোনো প্রয়োজন আছে কিনা কোনো কিছু, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত বসা, তো সে লাস্ট একটা কথা বলল যে হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে দেন। যখন তাবিজ দিয়ে দেওয়া তখন আলা হজরত রহমতুল্লাহ বলছে আমি আপনাকে অবশ্যই তাবিজ দেব, কিন্তু এখনকার জন্য এই মুহূর্তের জন্য আপনি আমার জন্য যে জিনিসটা আমি নিয়ে এসেছেন আমি সেটা নিচ্ছি না, এমন যাতে না হয়ে যায়, যাতে করে বিনিময় যাতে না হয়ে যায় যে আমাকে খাবার দেওয়া হচ্ছে আমি বিনিময় একটা তাবিজ দিলাম। দেখেন এটা একটা হচ্ছে যে এটা জায়েজ, একজন একজনকে মহব্বত করে দিতেই পারে,
একটা তাকওয়া। আমির সুরাতের পক্ষে থেকেও আমাদের মানে ডাইরেক্টলি নির্দেশনা এটাই যে তাবিজা দিয়ে কারো মানে চা পানিও খাওয়া যাবে না, এটা কি মানে ডাইরেক্টলি নির্দেশনা?
আচ্ছা এই জিনিসটা কেন বলছে যে আমাদের যে দাওয়াত ইসলামী যে একটা এই যে একটা সৌন্দর্য, এই জিনিসটা হয়তো অনেকে জানে না যে হয়তো দেখা যাচ্ছে যে এখানে হয়তো কোনো বেনিফিট, আলহামদুলিল্লাহ আমার জানা মোতাবেক আমি দীর্ঘ দাওয়াত ইসলামীর মাদিনী মহলের সাথে কখনো যে আচ্ছা আপনি আমাকে না দিয়ে আপনি একটা কাজ করেন আপনি এত টাকা আমাদের মসজিদে দিয়ে এত টাকা মাদ্রাসা, এটাও বলা হয় না, এটাও বলা হয় না। দেখা যাচ্ছে যে যে ওই লোক যারা তারাই দেখা যাচ্ছে যে যদি কোনো উপকৃত হয় উপকার পায় এরা দাওয়াত ইসলামী দিনী কাজের মধ্যে রেখে
দিনী কাজের মধ্যে দিয়ে দেয়। অথবা আমাদের এখন অনেকের প্রশ্ন আসতে পারে আমরা যে কাজগুলো করি এগুলো ফ্রি কীভাবে করি,
জি
প্রশ্ন আসে, প্রশ্ন অবশ্যই আসে। তো সাংগঠনিক দেখেন দাওয়াত ইসলামী এত বড় সংগঠন এবং 80টির অধিক বিভাগে কাজ চলছে, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এগুলো দাওয়াত ইসলামীর ডোনেশনের মাধ্যমে চলছে, ডোনেশন মানুষ দিয়ে থাকেন দাওয়াত ইসলামী মাদানী ফান্ডে দিয়ে থাকেন, তো সেখান থেকে এ কাজও চলছে, তো প্রত্যেকটা সেক্টরই চলছে আলহামদুলিল্লাহ। তো এভাবে করে পর উপকার হচ্ছে, আমরাও চাই মানুষের উপকার করি আর আমরাও চাই যাতে করে মানুষ উপকৃত হয়। তো তাবিজাতের ব্যাপারে দাওয়াত ইসলামী তাবিজাতের ব্যাপারে তো কারো এভাবে আমি ই শুনিনি যে কাজ হয়নি অথবা ই হয়নি, কিছুটা হলেও তারা ফায়দা পেয়েছেন আলহামদুলিল্লাহ। নিজাম ভাইয়ের কাছে যাব, নিজাম ভাইয়ের ই শুনবো ইনশাআল্লাহ তাআলা তাবিজাতের ব্যাপারে আপনার অভিব্যক্তি।
ধন্যবাদ বাপু আপনাকে। আলহামদুলিল্লাহ আজ থেকে বেশ কিছুদিন আগের ঘটনা আমি বলবো যে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়ার এটা তো আমাদের সুনাম আছে এই বিশ্বব্যাপী দাওয়াত ইসলামের, তো কিছু কিছু বিষয় আছে
সুনাম একটা সোনা আর একটা নিজে
100% বেশক সেটাই যে একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে যখন নিজের জীবনে সেটা ঘটে, তো ঘটার পরে যখন সাকসেস হয় তখন সেটাকে জোর দিয়ে বলা বা তখন বিশ্বাসটা আরও বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজ থেকে বেশ কিছুদিন পূর্বের ঘটনা যে হঠাৎ করে একদিন আমি অফিস করছিলাম, তো আমার মানে খুব খারাপ ফিল করছি, খুব আনইজি ফিল করছিলাম, কখনো এরকম হয় নাই, তো খুব অস্থির লাগছিলো, কপাল ঘেমে যাচ্ছিল, একটা সময়ে গিয়ে আমি অনেক বমি করলাম। তো বমি করার পরে মানে কোনোভাবে আর অফিস করতে পারছিলাম না, তো আমার অফিসের কলিগরা যারা ছিল তারা কী করলো আমার অবস্থা দেখে বললো আপনি বাসায় চলে যান রেস্ট নেন। তো এরকম সিচুয়েশান এর আগে কখনো হয়নি আমার। তো যাই হোক পরে একটা গাড়ি ডেকে যখন বলো ঠিক আছে আপনি চলে যান, তো আমি গাড়িতে যখন উঠলাম গাড়িতে ওঠার মানে মাঝপথেই হাতিরঝিল যখন আসলাম তখন আরও মানে এত খারাপ ফিল করছিলাম আমি গাড়ির মধ্যে বমি করে দিলাম, মানে খুবই খারাপ লাগছিলো, অস্বাভাবিক একটা অবস্থা, অস্বস্তিকর একটা অবস্থা। তো যাই হোক শেষ পর্যন্ত আমি গাড়ি থেকে নেমে গেলাম, নেমে রিক্সায় উঠলাম, রিক্সা থেকে আমি বাসায় আসবো, আমার বাসা গোড়ান শান্তিপুর, তো রিক্সাতে আমি বসতে পারছিলাম না, মানে দাঁড়ায় দাঁড়ায় আমি বাসায় মানে রিক্সার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বাসার দিকে আসতেছি, আশেপাশের লোকজন সব তাকাচ্ছিল যে এটা আবার
দাঁড়ানো
কেন, রিক্সার মধ্যে আবার দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, আসলে আমি তো মানে বুঝাতে পারছিলাম না যে কীরকম লাগছে
অসুস্থ।
তো যাই হোক শেষ পর্যন্ত বাসায় আসলাম, আসার পরে আমাকে কাউকে কোনো কিছু না বলে ফ্যানটা ছেড়ে আমি কিছুক্ষণ রুম লাগিয়ে শুয়ে পড়লাম। তো তারপর দেখলাম যে শুইতেও খুব বেশিক্ষণ শুতে পারছি না, অস্থিরতা বেড়েই যাচ্ছিলো, তো বাসার মধ্যে এসে বেশ কয়েকবার বমি করলাম এবং শরীরে আমার খুব মানে পেটের মধ্যে একটা মানে অপ্রীতিকর একটা ব্যথা মানে যেটা আমি কখনো ফিল করি নাই আগে। তো টিকতে না পারে শেষ পর্যন্ত আমি হসপিটালে ভর্তি হলাম, হসপিটালে যাওয়ার ডিসিশন নিলাম আমি। তো হাসপাতাল আসলাম, আসার পরে ব্যথাটা বেশ কয়েক ঘন্টা ধরেই মানে চলছিল, তখন আমি বুঝিনি আসলে প্রবলেমটা কোথায়। তো যাই হোক, যখন আমি হসপিটালে গেলাম, ডাক্তারকে সব কিছু খুলে বললাম, ইমার্জেন্সিতে গেলাম, তারা বললো যে আপনি টেস্ট করান কয়েকটা। হ্যাঁ, তারা এক্স রে বললো, আল্ট্রাসোনোগ্রাম এগুলো করাতে বললো। তো করানো হলো, হওয়ার পরে যখন আমি রিপোর্ট পেলাম, তখন জানতে পারলাম যে আমার কিডনির মধ্যে পাথর ধরা পড়ছে এবং পাথরের সাইজ বেশ বড়সড়ই ছিল। তো যাই হোক, ইঞ্জেকশন তো দিছে আমাকে সাময়িকভাবে ব্যথাটা কমানো হয়েছে, কিন্তু এটা তো আসলে যেহেতু একটা বড় বিষয় হয়ে গেল, কিডনিতে পাথর ধরা পড়লো, আমি খুব একটু অবাক হয়ে গেলাম এবং খুব একটু নার্ভাসও ফিল করলাম, কেননা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়াতে সুস্থতার সাথে দিনগুলো কাটছিল আর কি। তো যাই হোক, পরে আমি আত্মীয় স্বজন সবাইকে বললাম যে কিডনিতে পাথর ধরা পড়ছে এবং ডাক্তাররা যেটা বললো যে ইমিডিয়েট অপারেশন করাতে হবে, তা নাহলে হয়তো কিডনির ফাংশনে আরও প্রবলেম হতে পারে। তো যখন আত্মীয় স্বজনের কাছে কথা বললাম, তো তারা বললো ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, ধানমন্ডিতে আপনি যান, ওইখানে একজন ভালো ডাক্তার আছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে এক্সপার্ট ইন বাংলাদেশ। তো যাই হোক, পরের দিন আমি ইয়েতে গেলাম, ধানমন্ডিতে গেলাম, ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার আমাকে সাজেস্ট করলো যে আপনার পাথরটা তো দেখা যাচ্ছে খুবই বড় হয়ে গেছে সাইজটা, তো এটা আর ডিলে করা যাবে না, আপনি ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো এটাও জিজ্ঞেস করলো যে আপনি কী করেন বিভিন্ন, কেননা অপারেশনটা আসলে খুব এক্সপেন্সিভ ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা লাগতে পারে, সে একটা আইডিয়া দিল প্রায় যে লাখখানেকের মতো লাগবে আর কি এটা। হ্যাঁ, বাট এটা কোনো অবস্থাতেই দেরি করা যাবে না। তো বাসায় তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছিলো, একটু মানসিকভাবে একটু ভেঙেও পড়ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানি যে আমাদের দাওয়াত ইসলামীতে যে রুহানি এলাজ, বিশেষ করে কিডনির পাথরের জন্য, আমি তো বলবো যে একটা জাদুকরি পদক্ষেপ আলহামদুলিল্লাহ আমাদের এই রুহানি এলাজটা, কেননা এর আগে আমিও বেশ কয়েকবার অনেকেই সাজেস্ট করেছি যে যারা এই টাইপের প্রবলেমে পড়ে তারা গিয়ে আপনার ইনশাল্লাহ এটা নেয়, আমল করেন, আল্লাহ তাআলার দয়াতে হয়তো ভালো হয়ে যাবেন। তো বিষয়টা আসলে আমার নিজের উপরেই হয়ে গেছে, এতদিন তো মানুষকে পরামর্শ দিয়েছি, বাট এখন আমার প্র্যাকটিক্যাল লাইফে এটা ঘটেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ইয়াকিন ছিল যে না, আমি যেহেতু দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছি, মানুষ উপকৃত হচ্ছে, তো আমি কেন উপকৃত হব না, আমার কেন ভালো হবে না এটা। তো আত্মীয় স্বজন তো তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো যে না, ডাক্তারের কাছে ইয়ে করেন, অপারেশন করেন, কেননা এটাও একটা আল্লাহ তাআলার কুদরত, ডাক্তার হ্যাঁ এটাকে ইগনোর করার কোনো উপায় নাই। কিন্তু ইয়াকিন, ওই যে আমরা শুরুতে বলছেন না যে বিশ্বাস, অগাধ বিশ্বাস যদি থাকে বান্দার, তো বিশ্বাস করেন বাবু, আমার 100% বিশ্বাস ছিল যে না, আমি কোনো টাকা খরচ করব না, আলহামদুলিল্লাহ আমাদের এই ডিপার্টমেন্ট, কেননা ডাক্তার বলেন, কবিরাজ বলেন, যাই করি না কেন, ভালো করার মালিক তো আল্লাহ তাআলা, শিফা তো আল্লাহ তাআলাই দিবে, এগুলো এক একটা প্রসেস। তো আল্লাহর রহমতে আমি আসলাম ফয়জানে মদিনাতে, প্লেট পরা যেটা ছিল 40টা প্লেট পরা, আলহামদুলিল্লাহ এটা প্রতিদিন ফজরের নামাজের পরে এটাকে ধুয়ে খেয়ে ফেলতে হবে। তো এইভাবে আমাকে বলা হলো 40 দিন কন্টিনিউ করলাম। তো 40 দিন করিনি, তার আগেই আমি হয়তো 15-20 দিন অর্ধেক করার পরে আবার আমি টেস্ট করালাম যে আমি দেখি পাথরের অবস্থানটা কোথায়। তো আল্লাহর রহমতে আমি এই 40 দিনের আগে 2 বার টেস্ট করালাম এবং প্রতিবারই টেস্টে পাথরের সাইজটা ছোট হয়ে আসছে। তো আমার কনফিডেন্স বেড়ে গেছে যে না, ছোটো যদি হয়ে যায় তাহলে কেন একবারে ভ্যানিশ হয়ে যাবে না। তো প্রথম সেশন পার্ট শেষ হয়ে গেলো 40টা প্লেট পরা। তো তারপরে পুরাপুরি আমি ইয়ে করি নাই, মানে পুরাপুরি ভালো হয়ে যায় নাই, এর মধ্যে আরও একবার আমার ব্যথা উঠলো, আরও একবার আমি হসপিটালে গেলাম, কিন্তু বিশ্বাস ছিল যে না, এটাতে আমি করবো, ডাক্তারের আমি অপারেশনে যাব না। তো আমি সেকেন্ড টাইম আবার 40টা প্লেট পরা নিলাম। তো নেওয়ার পরে 10-12টা খাওয়ার পর আমি যখন লাস্ট টাইম ডাক্তারের কাছে গেলাম টেস্ট করানোর জন্য, তো টেস্টের রিপোর্ট আসছে, একদম এটা ভ্যানিশ হয়ে গেছে, রিপোর্টের মধ্যে পাথরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং ইন দ্য মিন টাইম আমি এর মধ্যে কোনো ব্যথাও ফিল করি নাই। তো আল্লাহর রহমতে যদি এটা প্রায় বছরখানেকের কাছাকাছি হয়েছে, প্রায় বছরখানেক হয়ে যাবে আর কি।
ডক্টর আপনাকে রাশি হয় নাই না, এতক্ষণ আপনি কোথায় অপারেশন করেছেন?
জি, এর মধ্যে কিছু ডাক্তার আমার প্রায় আমার কিছু ফ্রেন্ডরা ছিল, তারা মাশাআল্লাহ ডাক্তারি প্রফেশনের সাথে তারা ইনভলভ আছে, তো তারাও বিষয়টা জানছিল, কিন্তু যখন তারা পরে শুনেছে এটা, তখন তারা আসলে মানে দুষ্টমি করছিল আমার সাথে, বলছিল তাহলে তো ওই প্লেট পরে আমাদেরও খাওয়া দরকার, হ্যাঁ আমাদেরকে একটু মাঝে মধ্যে সাজেশন দিয়ে নেয়। তো আলহামদুলিল্লাহ কই, যখনই আমি আসলে তারপর থেকে 1 বছর আগে থেকে যে আমি সুস্থ, আল্লাহর রহমতে এখনও সুস্থই আছি। তো আমি দর্শকদেরকে অনুরোধ জানাবো যে আলহামদুলিল্লাহ আমরা যাই বলি না কেন যে ডাক্তার কবিরাজ, হ্যাঁ বিভিন্ন জায়গা হয়তো বা দৌড়াদৌড়ি আমরা করি, আমি না করছি না, করতে হবে না, করবো, বাট আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস আলহামদুলিল্লাহ সেটা রাখতে হবে, এবং আমাদের যে রুহানি এলাজ যে ডিপার্টমেন্টটা বাস্তবে এটা আমাদের কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমি যেহেতু উপকৃত হয়েছি, আমি যেহেতু উপকার পেয়েছি, আমি আপনাদেরকে আহ্বান জানাবো ইনশাল্লাহ, আপনারাও এটার সাথে সম্পৃক্ত হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।
মাশা আল্লাহ, মারহাবা। আমার নিজাম ভাইয়ের আলোচনা শুনে আসলেই নিজের মধ্যেও খুব ই ফিলিংস হচ্ছিলো যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এটা অনেক বড়। একে তো অনেকগুলো টাকা থেকেও, টাকা খরচ হওয়া থেকে উনি বেঁচেছেন, পাশাপাশি তাবিজের মাধ্যমে, আর এটা না যে তাবিজাত নিয়ে উনি ক্ষান্ত রয়েছে এরকমটা না, এর মাঝে মাঝে উনি টেস্টও করিয়েছেন যে আমার অবস্থানটা কোথায় আছে, এটা একটা ভালো দিক। আমাদের উচিত টেস্ট, আমিনুল সুন্নাহ তো বলেন যে একজন মানুষের প্রত্যেক 4 মাস অন্তর, কমপক্ষে 4 মাস অন্তর কিছু টেস্ট করানো, লিপিড প্রোফাইল রয়েছে আপনার, সিরাম ক্রিয়েটিনিন রয়েছে, কিডনির পরীক্ষাটা, এরপরে আপনার ইউরিক অ্যাসিড করাতে পারেন, এরকম কিছু বুকের এক্সরে করানো যেতে পারে, অর্থাৎ মেইন মেইন কিছু অর্গানের টেস্ট করিয়ে ফেলে লিভারের একটা টেস্ট করানো দরকার। এখন বলবেন আগে কি এগুলো ছিল? আগে ছিল না, আগে এত রোগও ছিল না, এত ঔষধও ছিল না, এত ডক্টর ছিল না, মানুষ রোগাগ্রস্ত হলে এতটা ইয়ে হতো না। তো আলহামদুলিল্লাহ এখন টেকনোলজি বাড়ছে, মানুষ রোগাগ্রস্ত হচ্ছে, আর যেহেতু হচ্ছেই, যেহেতু এটা জানলে দেখা যাবে যে আপনি কী অবস্থায় আছেন, সেক্ষেত্রে করাই যেতে পারে, করলে আপনি নিজে কনফিডেন্স থাকলো, অথবা বড় কিছু যদি দেখা যায় তখন দেখা যাবে যে আপনি এখনই পদক্ষেপ নিতে পারবেন, কারণ এমন কিছু স্টেজে গিয়ে যদি ধরা পড়ে তখন আর আপনাকে ওই অবস্থান থেকে ফিরিয়ে আনাটা কষ্টকর হয়ে যায়। তো সেজন্য আগেভাগেই আমাদের এই কাজগুলো করা দরকার।
এমনি হাদিসে পাকি যাদের বিশেষ করে শারীরিক অসুস্থতার ব্যাপারে আসছে, যদি কোনো শরীর অসুস্থ হয়, কিছু রোগ তো গুনাহের জন্য শিফা
হয়,
যেমন জ্বরের ব্যাপারে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা জ্বরকে মন্দ বলো না, কেন জ্বর মানুষের গুনাহকে এমনভাবে পরিষ্কার করে দেয় যেভাবে আগুন লোহা থেকে মরিচা কি করে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু ওলামায়ে কেরাম যেটা বলেছেন কিতাবের মধ্যে,
আপনার সর্দির জন্য যদি ঠান্ডা লাগে সর্দি আসে তখন আপনার মস্তিষ্ক বিকৃতির যে রোগ এটা দূর হয়ে
যায়,
অনেকগুলো ফজিলত রয়েছে।
এখানে হচ্ছে একটা আজকে যে আমাদেরকে অসুস্থ হওয়ার সাথে সাথে যেটা ফার্স্ট কাজ সেটা হলো প্রথমে সবর করা একটু, আর যেটা আমাদের দেখা যায় গরমের মধ্যে বিশেষ করে আমাদের ইসলামী বোন যারা, বাচ্চার কোনো সমস্যা হলে তখন তারা অধৈর্য হয়ে যায়, তারা ডাক্তারের কাছে যাওয়া হোক, হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট হবে, কিন্তু প্রথম আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এরপরে ফার্স্ট আমি যেটা আমাদের দর্শককে বলবো, ডাক্তারের কাছে আপনি অবশ্যই যাবেন, কেন যাবেন না, আগে আপনি রুহানি চিকিৎসা নেন, দাওয়াতে ইসলামী যে রুহানি ডাক্তার রয়েছে আল্লাহ তাআলা দেয়, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, যেহেতু আলহামদুলিল্লাহ এখানে কোনো অর্থের প্রয়োজন নেই, দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় বিশেষ করে এখন প্রায় ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের রুহানি চিকিৎসার ব্রাঞ্চ এর ব্যবস্থা করা হয়েছে, আমাদের আলফেসানি বাপুনি প্রায় যে ডিস্ট্রিক্টগুলোতে আমাদের পূর্বে ছিল না, এখন ইমিডিয়েটলি ওই ডিস্ট্রিক্টগুলোতে আমাদের যারা তাবিজাত প্রদান করবে তাদেরকে তাবিজাত ব্যবস্থা করা হচ্ছে,
শুধু তাবিজাত না ইস্তেখারাও করাতে পারবে।
জি জি,
আমাদের রংপুর বিভাগীয় যারা রয়েছেন তারা চাইলে আমাদের সৈয়দপুর,
জি
সৈয়দপুর আমাদের যে ফয়জানে মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, নীলফামারি রোড, এখানে প্রতিদিন আসরের নামাজের পরে আমাদের স্টল লাগানো হয় তাবিজাতের, ওখানে আপনি ইস্তেখারাও করাতে পারবেন, তাবিজাতও নিতে পারবেন। আমাদের ঢাকা সায়েদাবাদ জনপথ মোড়, এখানে আপনি চাইলে আসর থেকে ইশা পর্যন্ত, ইশার পর পর্যন্ত আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়, ইশার পরে ইস্তেখারারও ব্যবস্থা হয়ে থাকে, এবং বিশেষ করে জুমাতুল মোবারকার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের ইজতেমা হয়, ইজতেমার পরপরই তাবিজাতও দেওয়া হয় এবং ইস্তেখারাও এখানে করানো হয়। চট্টগ্রামের মধ্যে আমাদের ফয়জানে মদিনা পশ্চিম মাদারবাড়ি জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে ওখানেও প্রতিদিন আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়, এবং ইজতেমা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে হয়ে থাকে, লাল দিঘি জামে মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে ইজতেমা হয়ে থাকে, ওখানে তাবিজাত প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি আমাদের জামিয়াতুল মদিনা রয়েছে কাজীর খেল হাট হাজারি সিফাতলিতে, তো ওখানেও প্রতিদিন আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়, ওখানেও আমরা উপস্থিত হতে পারি এবং ইস্তেখারাও করানো হয় বিভিন্ন জায়গায়। এবং জাগরজলি বিশ্ব রোড কুমিল্লা, এটা আমাদের ফয়জানে মদিনা, ফয়জানে মদিনা জাগরজলি বিশ্ব রোড কুমিল্লাতে, ওখান থেকে আপনি প্রতিদিন জোহরের নামাজের পরে ইস্তেখারাও করা হয়, পাশাপাশি তাবিজাতও দেওয়া হয়। তো এভাবে করে আরও বিভিন্ন জায়গায় রয়েছে, মুন্সীগঞ্জের মধ্যে আমাদের দেওভোগ আলা হজরত রোড, ফয়জানে মদিনা জামিয়াতুল মদিনা রয়েছে, ওখানেও আসরের নামাজের পরে তাবিজাত প্রদান করা হয়।
আলহামদুলিল্লাহ শাহজাহানপুরেও শুরু হয়ে গেছে,
শাহজাহানপুরেও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে করে আরও বিভিন্ন জায়গায় কল সেন্টারে কল দিয়ে আপনারা জেনে নিতে পারবেন আমাদের স্টলগুলোর ঠিকানা, পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া রয়েছেন আমাদের রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ নামে পেজ রয়েছে, এই পেজে আপনারা যোগাযোগ করলে ও এখান থেকেও পাবেন। আসুন কিছু আমরা দর্শকদের অভিমত শ্রবণ করি, বিরি অভিমত রয়েছে, তারা তাবিজাত নিয়ে যে শিফা হয়েছে সেগুলো আসলে আমরা শ্রবণ করি।
আমি কিছুদিন যাবৎ হাইস রোগের সমস্যা ভুগছিলাম। দাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর দাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা নিই। চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থতা অনুভব করছি। আমি বলব আমাদের চ্যানেলের সকল দর্শকবৃন্দকে, আপনারাও দাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করুন। আমি উপকার গ্রহণ করেছি, আপনারাও উপকার গ্রহণ করুন। আমার মেয়ের কিছুদিন ধরে পেট ব্যথা ছিল, তো আমি ডাক্তারের পরামর্শ নিই। ডাক্তার বললো আমার মেয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, তো আমি ডাক্তার বললো অপারেশন করাতে হবে, তো ওই মুহূর্তে আমি অপারেশনের জন্য প্রস্তুতি নিই। এবং এরপরে দাওয়াত ইসলামের ইসলামের সাথে সাক্ষাৎ হয়। উনি দাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগের চিকিৎসা নেওয়ার জন্য আমাকে বললেন, তো আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা নিলাম। এবং চিকিৎসা নেওয়ার পর আমি আবার চেক আপ করালাম, আমার মেয়ের আল্লাহর রহমতে অ্যাপেন্ডিক্স ভালো হয়ে গেল। তো আমি বলবো আপনারা আমাদের চ্যানেলের দর্শকবৃন্দরা, আমিও এই রোহান চিকিৎসা থেকে উপকৃত হয়েছি, আপনারাও এর থেকে রোহান চিকিৎসা নিয়ে আপনারাও উপকৃত হন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। শুকর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের, পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি হযরত মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামত বরকাতুল আলিয়ার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী। রুহানি চিকিৎসা তার মাধ্যমে আমার মা দীর্ঘ 35 বছর যাবত অসুস্থ ছিলেন, উনি বিভিন্ন ধরনের জিনের বদনজরের কারণে ওনার যে মানসিক ভারসাম্যহীন ছিলেন, তো 35 বছর যাবত বিভিন্ন ডাক্তার বিভিন্ন কবিরাজের কাছে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আমি কোনো ফলাফল না পেয়ে অবশেষে আল্লাহ তাআলার দয়া হয়েছে বিধায় মহান ওলিয়ে কামিল হযরত ইলিয়াস আত্তার কাদেরী রাজবিয়া দামত বরকাতুল আলিয়ার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের মাধ্যমে ওনার যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার বদৌলতে আজ উনি সুস্থ। এই সুস্থতার জন্য আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ এবং দাওয়াত ইসলামের দিন বদিন তরক্কি কামনা করছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসার কাজ ছড়িয়ে পড়ুক এবং হযরত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবিয়া দামত বরকাতুল আলিয়ার নেক হায়াত কামনা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ আমার বাবার একদিন বুকে ব্যথা শুরু হয়, তখন আমরা ওনাকে সিটাগঞ্জ সিএসসিআর হাসপাতালে নিয়ে যাই। ওখানে চিকিৎসাধীন অবস্থায় ওনারা রিপোর্ট করার পরে একটা লিভার বিশেষজ্ঞ দেখানোর জন্য বলে, তখন আমরা লিভার বিশেষজ্ঞ দেখানোর পরে উনি এক্স-রে দেওয়ার পরে উনি বলতেছে ওনার ক্যান্সার হয়েছে, যেহেতু ক্যান্সারের ক্ষতটা বেশি বেড়ে যাওয়ার কারণে ওনাকে অপারেশন দিতে পারতেছে না, সেজন্য উনি বলছে যেহেতু বাঁচে ওনাকে এই কতগুলো ওষুধ আছে লেন বা 550 টাকা করে ওগুলি খাওয়ান ভালো হবে। তখন আমি খাওয়াচ্ছি, হঠাৎ একদিন আমাদের ওখানে দাওয়াত ইসলামের একটা মাদানি খাবার গিয়েছেন, তো ওনাদেরকে বলছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। তো ওনারা বলতেছে আমাকে চট্টগ্রাম আনোয়ারা বৈদে কামাল্লাপাড়া দাওয়াত ইসলামের একটা মাদ্রাসা আছে, ওখানে রুহানি চিকিৎসা দেওয়া হয়। তো ওখানে আমি আসি, আসার পরে পুজোর থেকে আমি রুহানি চিকিৎসা দেওয়ার পরে আমার বাবা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
জি, শুনলেন আপনারা যে অসংখ্য দর্শক শ্রোতা যারা আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন, অনেকে তো পাঠাতে পারেন নাই, মহিলাদের ভিডিও আমরা কীভাবে চালাবো, কত ইসলামী বোন কত মহিলার আয় থেকে উপকৃত হয়েছে তাদেরগুলো আমরা কীভাবে চালাবো, কারণ মাদানী চ্যানেল বাংলাতে তো মহিলাদের আওয়াজও শোনানো হয় না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে, আপনারা উপকৃত হন এই কামনা করব। দাওয়াত ইসলামী আপনাদের সাথে রয়েছে, আপনারাও দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে উপকৃত হন, মাদানী কাফেলায় সফর করুন, সাপ্তাহিক ইজতেমাতে আসুন, ইলমে দিন শিখুন, আমাদের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এর সাথে সম্পৃক্ত হন, FZRF রয়েছে এর খিদমত তো আলহামদুলিল্লাহ বন্যা কবলিত স্থানে রয়েছে, এরপর করোনাকালীন সময়ে হয়েছে, এখনও হচ্ছে, ব্লাড ডোনেশন হচ্ছে, ট্রি প্লান্টেশন হচ্ছে, খাবার বিতরণ হচ্ছে, তো এভাবে করে খিদমত হচ্ছে। তো আপনারা দাওয়াত ইসলামী সঙ্গ দিন। দাওয়াত ইসলামের মাদানী ফান্ডকে মজবুত করুন। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এই কাজ কীভাবে হবে? এজন্য যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে আপনার জাকাত, ফিতরা, দান, অনুদান এগুলো প্রদান করুন ইনশাআল্লাহ তাআলা। এর বারাকাত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা, যে এর মাধ্যমে আহলে সুন্নাতের খিদমত হবে, মানুষের খিদমত হবে, পর উপকার হবে, মানুষ দোয়া দিবে, ইনশাআল্লাহ তাআলা বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক দাওয়াত ইসলামের সাথে আমাদের সকলকে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন।
আমিন।
আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া এর হাতের ছায়া আমাদের উপর দায়ম কায়েম রাখুন এবং ওনার পদঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কাদেরিয়া তরিকাতে বায়াত গ্রহণ করে থাকেন, উনি শেখে তরিকাত রয়েছেন, অনেকেই হুজুরের বায়াত হতে চান, তো প্রত্যেক শনিবার মাদানী মুজাকারাতে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লাইভ আসেন, তখনও বায়াত করিয়ে থাকেন। আর চাইলে যদি মনে করেন যে আপনি আমাদেরকে কল সেন্টারে ফোন করে আপনি বায়াত হতে চান, সেটাও করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চিঠির মাধ্যমে বায়াত করানো হয়, তো এটাও একটা অর্থাৎ বুজুর্গানের দিনে ফয়েজ ও বরকত পাওয়ার একটা মাধ্যম। কারণ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সিলসিলা কাদরিয়া যে রয়েছে, এখান থেকে যে ফয়েজ ও বরকাত আসবে সেটাও আপনি কি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এর বদৌলতে অনেকের অনেক পেরেশানি দূর হয়ে যায়। কেননা মনে রাখবেন, যখন আপনি একটা সিলসিলার সাথে যুক্ত হবেন তখন ওই সিলসিলা বুজুর্গানি কেরাম যে দোয়া করবেন সেই দোয়ার মধ্যে আপনিও তো সামিল হয়ে যাবেন আর আপনার পেরেশানি দূর হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিক। আজ এ পর্যন্তই, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাবার্ষিকী 41তম। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।